न चैतन्यं प्रभो नित्यानन्दा श्रीअद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द
हरे कृष्ण जय सच्चिदानंदन गौर हरि नमः विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धाम दाय नगर ग्राम तारिने नमः विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्यदेश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे हरि नाम संकीर्तन की जय। हरे कृष्ण। श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययनेर प्रारम्भे आमी आमार परमाराध्य गुरुदेव अंतर्जातीय कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी श्रील प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ओं विष्णुपाद अष्टोत्तर शत शिष्यम जय पिता गोस्वामी शिल गुरुदेवी पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हितिक कृपा ओ आशीर्वाद प्रार्थना करछि एवं आमार परमाराध्य परम गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिल अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर श्री पादपद्मे दंडवत प्रणति निवेदन करे তার হিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদের মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন বিষয়বস্তুর 95 শ্লোক থেকে অধ্যয়ন করে শ্রবণ করব। হরে কৃষ্ণ। ভাত দুই চারি লাগে আচার্যের সঙ্গে ভাত অঙ্গে লইয়া আচার্য নাচে বহু রঙ্গে। তার ফলে দু চারটি ভাত অদ্বৈত আচার্যের গায়ে লাগলো এবং তিনি তখন সে ভাত অঙ্গে নিয়ে বহু রঙ্গে নাচতে লাগলেন। অবধূতের ঝুটা লাগিল মোর অঙ্গে পরম পবিত্র মরে কইল এই ঢঙ্গে। সে অদ্বৈত আচার্য প্রভু বললেন আমার গায়ে অবধূতের উচ্ছিষ্ট লাগলো এভাবেই সে আমাকে পরম পবিত্র করল। শ্রী প্রভুপাদ উল্লেখ করছেন যিনি সমস্ত বিধিনিষেধের ঊর্ধ্বে তিনি হচ্ছেন অবধূত। কখনো কখনো সন্ন্যাসীর বিধিনিষেধ অনুশীলন না করে নিত্যানন্দ প্রভু উন্মাদ অবধূতের মতো আচরণ করতেন। তিনি তার উচ্চিষ্ট ছুঁড়ে ফেলেছিলেন এবং তা অদ্বৈত আচার্য প্রভুর গায়ে লেগেছিল। অদ্বৈত আচার্য প্রভু তাতে মহা আনন্দিত হয়েছিলেন, কেননা নিজেকে স্মার্ত সম্প্রদায়ভুক্ত মনে করে তিনি মনে করেছিলেন যে নিত্যানন্দ প্রভুর উচ্ছিষ্টের প্রভাবে তিনি সব রকম কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়েছেন। শুদ্ধ বৈষ্ণবের উচ্ছিষ্টকে বলা হয় মহাপ্রসাদ, তা সম্পূর্ণ চিন্ময় এবং বিষ্ণু সদৃশ, তা কোনো সাধারণ বস্তু নয়। শ্রী গুরুদেব বর্ণাশ্রমের অতীত পরমহংস স্তরে অধিষ্ঠিত। শ্রী গুরুদেব এবং পরমহংস অর্থাৎ বৈষ্ণবদের উচ্ছিষ্ট স্পর্শ ও সেবন করার ফলে বদ্ধজীবের হৃদয়ের সমস্ত কলুষ দূরীভূত হয় এবং তাকে অপ্রাকৃত পরমহংস দাস্যরূপ শুদ্ধ ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত করে। যে সমস্ত বদ্ধজীব সদ্গুরু ও শুদ্ধ বৈষ্ণবের উচ্ছিষ্টের মহিমা সম্বন্ধে অবগত নয়, তাদের বুঝাবার জন্য অদ্বৈত আচার্য প্রভু এভাবে আচরণ করেছিলেন এবং এই কথাগুলি বলেছিলেন। তোরে নিমন্ত্রণ করি পাইনু তার ফল, তোর জাতি কুল নাহি সহজে পাগল। পরিহাস করে অদ্বৈত আচার্য প্রভু বললেন, নিত্যানন্দ, তোমাকে নিমন্ত্রণ করে আমি উপযুক্ত ফল পেয়েছি, তোমার কোনো জাত নেই, কুল নেই, তুমি একটি পাগল। প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করে বললেন, সহজে পাগল কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে যে নিত্যানন্দ প্রভু অপ্রাকৃত পরমহংস স্তরে অধিষ্ঠিত ছিলেন, সর্বক্ষণ রাধাকৃষ্ণের সেবায় মগ্ন থাকার ফলে তার আচরণ উন্মাদের মতো মনে হতো। শ্রী অদ্বৈত আচার্য এই অর্থে এই কথাটি বলেছিলেন। আপনার সমমরে করিবার তরে ঝোটা দিলে বিপ্র বলি ভয় না করিলে, আমাকে তোমার মতো উন্মাদ করার জন্য তুমি আমার গায়ে তোমার উচ্ছিষ্ট ছুঁড়েছ, ব্রাহ্মণের গায়ে উচ্ছিষ্ট ছুড়লে অপরাধ হবে, সে ভয় তুমি করনি। তাৎপর্য, আপনার সম বলতে বোঝানো হয়েছে যে অদ্বৈত আচার্য প্রভু নিজেকে স্মার্ত ব্রাহ্মণ বলে বিবেচনা করেছিলেন এবং নিত্যানন্দ প্রভুকে পরমহংস স্তরে অধিষ্ঠিত বৈষ্ণব বলে বিবেচনা করেছিলেন। তাই তিনি বলেছিলেন যে নিত্যানন্দ প্রভু তাকে পরমহংস বা শুদ্ধ বৈষ্ণবের স্তরে উন্নীত করবার জন্য তাকে তার উচ্ছিষ্ট দান করেছিলেন। এই উক্তির মাধ্যমে অদ্বৈত আচার্য প্রভু প্রতিপন্ন করেছেন যে পরমহংস বৈষ্ণব অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, শুদ্ধ বৈষ্ণব সকল প্রকার বিধি নিষেধের অতীত। তাই অদ্বৈত আচার্য প্রভু বলেছিলেন, আপনার সমমরে করিবার তরে। শুদ্ধ বৈষ্ণব বা পরমহংসগণ মহাপ্রসাদকে চিন্ময় বলে অনুভব করেন, মহাপ্রসাদকে তারা প্রকৃতিজাত জড়েন্দ্রিয় তৃপ্তিকর ভাতডাল বলে মনে করেন না। শুদ্ধ বৈষ্ণব দূরে থাকুক, চণ্ডালের মুখ ভ্রষ্ট প্রসাদও অপবিত্র হয় না, পক্ষান্তরে তার চিন্ময়ত্ব সম্পূর্ণ বজায় থাকে। তাই মহাপ্রসাদ সেবন বা স্পর্শনের ফলে ব্রাহ্মণের ব্রাহ্মণত্বের কিছুমাত্র অশুদ্ধি স্পর্শ করে না। প্রকৃতপক্ষে এই মহাপ্রসাদ সেবনের ফলে জীব সব রকম জড়কলুষ থেকে মুক্ত হয়, শাস্ত্রে সেই নির্দেশেই দেওয়া হয়েছে। নিত্যানন্দ বলে এই কৃষ্ণের প্রসাদ, ইহাকে ঝুট্টা কহিলে তুমি কইলে অপরাধ। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, এই কৃষ্ণপ্রসাদ তুমি উচ্ছিষ্ট বললে, তার ফলে তোমার অপরাধ হলো। তাৎপর্য, প্রভুপাদ বিষ্ণুপুরাণ থেকে একটি কয়েকটি শ্লোক উদ্ধৃতি দিয়েছেন। নৈবেদ্যম জগদীশস্য অন্নপানাদিকম চয়ত ভক্ষ্যা ভক্ষ্য বিচারশ্চ নাস্তি তদ ভক্ষণে দ্বিজা ব্রহ্মবন নির্বিকারম হি যথা বিষ্ণুর তথৈব তৎ বিকারং যে প্রকুর্বন্তি ভক্ষণে তদ দ্বিজাতয়ঃ কুষ্ঠব্যাধি সমাযুক্তাঃ পুত্রদার বিবর্জিতাঃ নিরয়ম যান্তি তে বিপ্রাস্তস্মান ন আবর্তয়েতে পুনঃ। কেউ যদি মহাপ্রসাদকে সাধারণ ভাত ডাল বলে মনে করে তাহলে তার মহা অপরাধ হয়। সাধারণ খাদ্যদ্রব্য সূচি অসূচি বিচার থাকে, কিন্তু মহাপ্রসাদে সেই রকম কোনো বিচার নেই। মহাপ্রসাদ চিন্ময় এবং তার কোনো রকম বিকার বা অসুচিতার প্রশ্নই উঠে না। ঠিক যেমন শ্রী বিষ্ণুর দেহে কোনো রকম বিকার বা অপবিত্রতার প্রশ্ন উঠে না, অতএব কোনো ব্রাহ্মণও যদি প্রসাদ সূচি অসুচি বিচার করে তাহলে তার কুষ্ঠরোগ হয় এবং সমস্ত আত্মীয়স্বজন হারায়। এই ধরনের অপরাধে সে নিরয়গামী হয় এবং কখনো আর ফিরে আসে না। সতেক সন্ন্যাসী যদি করাহ ভুজন তবেই অপরাধ হইবে খণ্ডন। নিতান্ত বলেন, তুমি যদি অন্তত পক্ষে 100 সন্ন্যাসীকে ভোজন করিয়ে তৃপ্ত করো তাহলে তোমার এই অপরাধ খণ্ডন হবে। আচার্য কহে না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ, সন্ন্যাসী না ছিল মোর সব স্মৃতি ধর্ম। অদ্বৈতাচার্য প্রভু উত্তর দিলেন, আমি আর কখনো সন্ন্যাসীকে নিমন্ত্রণ করব না, কেননা একজন সন্ন্যাসী আমার ব্রাহ্মণচিত্ত স্মৃতি ধর্ম নষ্ট করেছে। এত বলি দুইজনে করাইল আচমন, উত্তম শয্যাতে লইয়া করাইল শয়ন। তারপর অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুকে আচমন করালেন এবং তারপর উত্তম শয্যাতে তাদের শয়ন করালেন। লবঙ্গ এলাচি বীজ উত্তম রসবাস, তুলসী মঞ্জরি সহ দিল মুখবাস। অদ্বৈতাচার্য প্রভু দুই ভাইকে মুখবাস রূপে লবঙ্গ এলাচির বীজ ও তুলসী মঞ্জরি দিলেন, যা খেয়ে তাদের মুখে সুগন্ধ হল। সুগন্ধি চন্দনে লিপ্ত কৈল কলেবর, সুগন্ধি পুষ্পমাল্যয়ানি দিল হৃদয় উপর। তারপর অদ্বৈতাচার্য প্রভু তাদের শ্রী অঙ্গে সুগন্ধি চন্দন লেপন করলেন এবং তাদের বুকে সুগন্ধি পুষ্পমালা দিলেন। আচার্য করিতে চাহে পাদ সম্বাহন, সংকুচিত হইয়া প্রভু বলেন বচন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শয্যায় শয়ন করলেন তখন অদ্বৈতাচার্য প্রভু তার পা টিপে দিতে চাইলেন, কিন্তু সংকুচিত হয়ে মহাপ্রভু অদ্বৈতাচার্য প্রভুকে বললেন, বহুত নাচাইলা তুমি ছাড় নাচান, মুকুন্দ হরিদাস লইয়া করহ ভুজন। অদ্বৈতাচার্য, তুমি আমাকে বহুভাবে নাচালে, এখন সে নাচানো ছেড়ে মুকুন্দ হরিদাসের সঙ্গে প্রসাদ গ্রহণ করো। শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈতাচার্য প্রভুকে বলেন যে উত্তম শয্যায় শয়ন, এলাচি লবঙ্গ চর্বণ এবং অঙ্গে সুগন্ধ লেপনাদি দ্বারা সন্ন্যাসীর পক্ষে উচিত নয়, এমনকি সুগন্ধি পুষ্পমালা গ্রহণ করা এবং একজন শুদ্ধ বৈষ্ণবের পাদসেবন করতে দেওয়া তার পক্ষে উচিত নয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, তুমি তোমার প্রতিজ্ঞা অনুসারে আমাকে নানাভাবে নাচালে, এখন দয়া করে তা এই নাচানো বন্ধ করো, যাও মুকুন্দ ও হরিদাসকে সঙ্গে নিয়ে প্রসাদ ভোজন করো। তবে তো আচার্য সঙ্গে লইয়া দুইজনে করিল ইচ্ছায় ভোজন যে আছিল মনে। তখন অদ্বৈত আচার্য প্রভু মুকুন্দ ও হরিদাসকে সঙ্গে নিয়ে প্রসাদ সেবন করতে গেলেন এবং মনের আনন্দে ভোজন করলেন। শান্তিপুরে লোক শুনি প্রভুর আগমন, দেখিতে আইলা লোক প্রভুর চরণ। শান্তিপুরের লোকেরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের সংবাদ পেলেন তখন তারা তার শ্রীপাদ পদ্ম দর্শন করতে এলেন। হরি হরি বলে লোক আনন্দিত হইয়াম, চমৎকার পাইল প্রভুর সৌন্দর্য দেখিয়াম। অত্যন্ত আনন্দিত হয়ে তারা সকলে হরি হরি বলতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সৌন্দর্য দর্শন করে চমৎকৃত হলেন। গৌর দেহ কান্তি সূর্য জিনিয়া উজ্জ্বল, অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল। তারা দেখলেন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী অঙ্গে উজ্জ্বল কান্তি যেন সূর্যের উজ্জ্বলতাকেও নিষ্প্রভ করেছে এবং তার গৌরিক বসন তার শ্রী অঙ্গে ঝলমল করছে। আইসে যায় লোক হর্ষে নাহি সমাধান, লোকের সংঘটে দিন হইল অবসান। হর্ষোৎফুল্ল চিত্তে বহু বহু লোক আসা যাওয়া করছিল, তার কোনো হিসাব ছিল না। সন্ধ্যাতে আচার্য আরম্ভিল সংকীর্তন, আচার্য নাচেন প্রভু করেন দর্শন। সন্ধ্যাবেলায় অদ্বৈত আচার্য প্রভু সংকীর্তন করতে লাগলেন, তারপর তিনি নাচতে শুরু করলেন এবং মহাপ্রভু তা দর্শন করলেন। নিত্যানন্দ গোসাই বলে আচার্য ধরিয়া, হরিদাস পাছে নাচে হরষিত হইয়া। অদ্বৈত আচার্য প্রভু যখন শুরু করলেন নাচতে, তখন নিত্যানন্দ প্রভু তার পিছনে পিছনে নাচতে লাগলেন। অত্যন্ত আনন্দিত হয়ে হরিদাস ঠাকুরও তার পিছনে নাচতে শুরু করলেন। কি কহিব রে সখি আজুক আনন্দ, চিরদিনে মাধব মন্দিরে মোর। অদ্বৈত আচার্য প্রভু গাইলেন, হে সখি আমি কি বলবো, আজ আমি সব চাইতে গভীর অপ্রাকৃত আনন্দ অনুভব করলাম। বহুদিন পর কৃষ্ণ আজ আমার ঘরে এসেছে। তাৎপর্য, শ্রীল প্রভুপাদ বললেন এটি বিদ্যাপতির রচিত একটি গান। কখনো কখনো ভ্রান্তিবশত কেউ কেউ মনে করে যে মাধব বলতে এখানে মাধবেন্দ্রপুরীকে বোঝানো হয়েছে। অদ্বৈত আচার্য প্রভু ছিলেন মাধবেন্দ্রপুরীর শিষ্য এবং তাই কিছু লোক মনে করে যে মাধব বলতে এখানে তিনি মাধবেন্দ্রপুরীকে বুঝিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেই ধারণাটি ভুল। মাথুর বিরহের পর শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর মনোভাব ব্যক্ত করে বিদ্যাপতি এই গানটি রচনা করেছেন। কি কহব রে সখি আজুক আনন্দ, চিরদিন মাধব মন্দিরে মন। পাপ সুধা কর যত দুঃখ দেলম, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলম। আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। শীতের উড়নি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র প্রিয়া দরিয়ার না। ভনয়ে বিদ্যাপতি শুন বর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এই পদ গাওয়াইয়া হর্ষে করেন নর্তন, শ্বেদ কম্প পুলকাশ্রু হুঙ্কার গর্জন। এই পদ গাইতে গাইতে হর্ষোৎফুল্ল চিত্তে অদ্বৈত আচার্য প্রভু নাচতে লাগলেন। তখন তাঁর শ্রীঅঙ্গে শ্বেদ কম্প পুলক অশ্রু আদি সাত্ত্বিক বিকারগুলি দেখা দিল এবং কখনো কখনো ভাবনমত্ত হয়ে তিনি হুঙ্কার গর্জন করতে লাগলেন। ফিরি ফিরি কভু প্রভুর ধরে ন চরণ, চরণে ধরিয়া প্রভুরে বলেন বচন। নাচতে নাচতে কখনো কখনো শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদ পদ্ম জড়িয়ে ধরতে লাগলেন এবং মহাপ্রভু চরণ ধরে তিনি বলতে লাগলেন, অনেক দিন তুমি মরে বেড়াইলে ভান্ডিয়া, ঘরেতে পাইয়াছি এবে রাখিব বান্ধিয়া। বহুদিন তুমি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়িয়েছ, এখন আমি তোমাকে ঘরে পেয়েছি, এবার আমি তোমাকে বেঁধে রাখব। এত বলি আচার্য আনন্দে করে নর্তন, প্রহরেক রাত্রি আচার্য কৈল সংকীর্তন। এই বলে অদ্বৈত আচার্য প্রভু সেই রাত্রে প্রায় তিন ঘন্টা ধরে সংকীর্তন করলেন এবং সরাক্ষণ আনন্দে উদ্বেল হয়ে নৃত্য করলেন। প্রেমের উৎকণ্ঠা প্রভুর নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাড়িল প্রেম জ্বালার তরঙ্গ। অদ্বৈত আচার্য প্রভু যখন এভাবে নাচছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমে আকুল হলেন এবং কৃষ্ণ বিরহে তার প্রেম জ্বালার তরঙ্গ বর্ধিত হল। ব্যাকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, গোসাই দেখিয়া আচার্য নৃত্য সম্বরিলাম। কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু হঠাৎ মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন এবং তা দেখে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তার নৃত্য বন্ধ করলেন। প্রভুর অন্তর মুকুন্দ জানে ভালো মতে, ভাবের সদৃশ পদ লাগিলা গাইতে। মুকুন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরের ভাব ভালো মতে জানতেন, তাই তিনি মহাপ্রভুর অন্তরের ভাব অনুযায়ী পদ গাইতে লাগলেন। আচার্য উঠাইল প্রভুকে করিতে নর্তন, পদ শুনি প্রভুরঙ্গ না যায় ধারণ। নৃত্য করার জন্য অদ্বৈতাচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরে উঠালেন, কিন্তু মুকুন্দের সেই পদ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু এমনই ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন যে তাকে ধরে রাখা যাচ্ছিল না। অশ্রুকম্প পুলক স্বেদ গদগদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পড়ে ক্ষণে করুদন। তার দু চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ছিল, সারা অঙ্গ কম্পিত হচ্ছিল, সারা দেহ রোমাঞ্চিত হয়েছিল, শ্বেদ বিন্দু ঝরে পড়ছিল এবং তার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছিল। কখনো তিনি উঠছিলেন, আবার কখনো তিনি পড়ে যাচ্ছিলেন এবং কখনো তিনি ক্রন্দন করছিলেন। হাহা প্রাণ প্রিয় সখী কিনা হইল মরে, কানু প্রেম বিষে মর তনু মন জরে। মুকুন্দ গাইছিলেন, হে সখী আমার কি না হয়েছে, কৃষ্ণ প্রেম বিষের প্রভাবে আমার দেহ ও মন জ্বলে পুড়ে যাচ্ছে। তাৎপর্য, মুকুন্দ যখন দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বিরহ বেদনায় অধীর হয়েছেন, কৃষ্ণ বিরহে তার শ্রীঅঙ্গে সাত্ত্বিক বিকারের লক্ষণগুলি দেখা দিচ্ছে, তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের গীত গাইতে লাগলেন। অদ্বৈত আচার্য প্রভু তখন নৃত্য বন্ধ করলেন। রাত্রি দিনে পড়ে মন সুয়ান্তি না পাও, যাহা গেলে কানু পাও তাহা উড়ি যাও। দিন রাত আমার মন দগ্ধ হচ্ছে এবং আমি স্বস্তি পাচ্ছি না, যেখানে গেলে কৃষ্ণকে পাওয়া যায় সেখানে আমার উড়ে যেতে ইচ্ছা হচ্ছে। এই পদ গায় মুকুন্দ মধুর স্বস্বরে, শুনিয়া প্রভুর চিত্ত অন্তরে বিদরে। অত্যন্ত মধুর স্বরে মুকুন্দ এই পদ গাইছিলেন, কিন্তু তা শোনা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর বিদীর্ণ হল। নির্বেদ বিষাদ হর্ষ চাপল্য গর্ব দৈন্য, প্রভুর সহিত যুদ্ধ করে ভাব সৈন্য। নির্বেদ বিষাদ হর্ষ চাপল্য গর্ব দৈন্য আদি সব রকমের অপ্রাকৃত ভাবগুলি সৈন্যের মতো মহাপ্রভুর অন্তরে যুদ্ধ করতে লাগল। হর্ষ কথাটির বর্ণনা করে ভক্তির সমিত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যে অভীষ্ট দর্শন লাভ হলে চিত্তে যে আনন্দের অনুভূতি হয় তাকে বলা হয় হর্ষ। হর্ষ হলে রোমাঞ্চ, ঘর্ম, অশ্রু, মুখস্ফীততা, আবেগ, উন্মাদ, জাড়ীয় ও মোহাদি হয়ে থাকে। ইষ্টবস্তু লাভে নিজের সৌভাগ্য, রূপতারুণ্য, গুণ, সর্বোত্তম আশ্রয় আদি অবলম্বনে অপরকে যে অবহেলা, তাই হচ্ছে গর্ব। এতে স্তুতিবাক্য উত্তর না দেওয়া, নিজাঙ্গ দর্শন, নিজের অভিপ্রায় আদি গোপন এবং অন্যের কথা না শোনা প্রভৃতি লক্ষণ বর্তমান। জর জর হইল প্রভু ভাবের প্রহারে, ভূমিতে পড়িল শ্বাস নাহি ক শরীরে। এভাবেই ভাবের প্রহারে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহ জর জর হল, তার ফলে তিনি ভূমিতে পড়লেন এবং তার নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া প্রায় বন্ধ হয়ে গেল। দেখিয়া চিন্তিত হইলা যত ভক্তগণ, আচম্বিতে উঠে প্রভু করিয়া গর্জন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবস্থা দেখে সমস্ত ভক্তরা অত্যন্ত উৎকণ্ঠিত হলেন। তখন হঠাৎ মহাপ্রভু গর্জন করতে করতে উঠে দাঁড়ালেন। বল বল বলে নাচে আনন্দে বিহল, বুঝান না যায় ভাব তরঙ্গ প্রবল। উঠে দাঁড়িয়ে মহাপ্রভু বলতে লাগলেন, বল বল। এভাবে তিনি আনন্দে বিহল হয়ে নাচতে লাগলেন। এই প্রবল ভাব তরঙ্গ যে কিভাবে মহাপ্রভুর অন্তরকে উদ্বলিত করেছে তা কারও পক্ষেই বোঝা সম্ভব ছিল না। নিত্যানন্দ সঙ্গে বলে প্রভুকে ধরিয়াম, আচার্য হরিদাস বলে পাছে তো নাচিয়াম। নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরে রইলেন যাতে তিনি পড়ে না যান, এবং অদ্বৈত আচার্য প্রভু ও হরিদাস ঠাকুর তাদের পিছনে পিছনে নাচতে লাগলেন। এই মতো প্রহরে ক নাচে প্রভু রঙ্গে, কভু হর্ষ কভু বিষাদ ভাবের তরঙ্গে। এভাবেই কখনো হর্ষ কখনো বিষাদের তরঙ্গে উদ্বেলিত হয়ে মহাপ্রভু প্রায় তিন ঘন্টা ধরে নৃত্য করলেন। তিন দিন উপবাসে করিয়া ভুজন, উদণ্ড নৃত্যেতে প্রভুর হইল পরিশ্রম। তিন দিন উপবাস করার পর ভোজন করে এভাবেই উদণ্ড নৃত্য করার ফলে তার একটু পরিশ্রম হলো। তবু তো না জানে শ্রম প্রেমাবিষ্ট হইয়া, নিত্যানন্দ মহাপ্রভুকে রাখিল ধরিয়াম। কিন্তু প্রেমাবিষ্ট থাকার ফলে তিনি তার পরিশ্রমের কথা জানতে পারলেন না। তখন নিত্যানন্দ প্রভু তাকে ধরে রেখে তার নৃত্য বন্ধ করালেন। আচার্য গোসাই তবে রাখিল কীর্তন, নানা সেবা করি প্রভুকে করাইল স্বয়ং। অদ্বৈত আচার্য প্রভু তখন কীর্তন বন্ধ করালেন এবং মহাপ্রভুকে নানা রকম সেবা করে তাকে শয়ন করালেন। এই মতো দশ দিন ভোজন কীর্তন, এক রূপে করি করে প্রভুর সেবন। এভাবে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে দশ দিন ধরে ভোজন এবং সন্ধ্যায় কীর্তন হল। তখন অদ্বৈত আচার্য প্রভু এভাবেই মহাপ্রভুর সেবা করলেন। প্রভাতে আচার্য রত্ন দুলায় চড়াইয়া, ভক্তগণ সঙ্গে আইলা সচিমা তা লইয়া। সকালবেলায় চন্দ্রশেখর আচার্য পালকিতে চড়িয়ে সচিমাতাকে নিয়ে এলেন এবং সেই সময় নবদ্বীপ থেকে বহু ভক্ত তাদের সঙ্গে এলেন। নদিয়া নগরের লোক স্ত্রী বালক বৃদ্ধ, সর্বলোক আইলা হইল সংঘট সমৃদ্ধ। এভাবে নদিয়া নগরের স্ত্রী বালক বৃদ্ধ সকলেই সেখানে এলেন, ফলে সেখানে বহু লোকের সমাগম হল। প্রাতঃ কৃত্য করি করে নাম সংকীর্তন, সচিমাতা লইয়া আইলা অদ্বৈত ভবন। সকালে প্রাতকৃত্য সমাপনান্তে শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন করছিলেন। তখন চন্দ্রশেখর আচার্য সচিমাতাকে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে আনলেন। সচি আগে পড়িলা প্রভু দণ্ডবত হইয়া, কান্দিতে লাগিলা সচি কুলে উঠাইয়া। সচিমাতা আসা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। সচিমাতা তখন মহাপ্রভুকে কুলে নিয়ে কাঁদতে লাগলেন। দুহার দর্শনে দুহে হইলা বিহল, কেশনা দেখিয়া সচি হইল বিকল। পরস্পর পরস্পরকে দর্শন করে তারা দুজনেই বিহল হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মুণ্ডিত মস্তক দর্শন করে সচিমাতার হৃদয় বিদীর্ণ হল। অঙ্গ মুছে মুখ চুম্বে করে নিরীক্ষণ, দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন। তার আঞ্চল দিয়ে মহাপ্রভুর অঙ্গ মুছে দিয়ে মুখ চুবন করে তিনি তাকে দেখতে লাগলেন, কিন্তু তার চোখ দুটি অশ্রুপূর্ণ থাকার ফলে তিনি কিছুই দেখতে পেলেন না। কান্দিয়া কহেন সচি বাচারে নিমাই, বিশ্বরূপ সমনা করিহ নিঠুরাই। কান্তে কাঁদতে সচি মাতা বললেন, বাচারে নিমাই, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপের মতো তুমি নিষ্ঠুর হয় না। সন্ন্যাসী হইয়া পুনঃ না দিল দর্শন, তুমি তো ইচ্ছে কইলে মোর হইবে মরণ। সচি মাতা বললেন, সন্ন্যাস গ্রহণ করার পর বিশ্বরূপ আর এসে আমাকে দেখা দেয়নি, তুমি যদি সেই রকম করো তাহলে অবশ্যই আমি মরে যাব। কান্দিয়া বলেন, প্রভু শুন মোর আই, তোমার শরীর মর কিছু নাই। কাঁদতে কাঁদতে মহাপ্রভু উত্তর দিলেন, মা এই শরীরটি তোমার, এতে আমার কোনো অধিকার নেই। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্মে তোমার ঋণ না পারি শুধিতে। এ দেহটি তুমি পালন করেছ এবং তোমার থেকে এই দেহের জন্ম হয়েছে, তোমার কাছে আমার এই ঋণ কোটি জন্মেও আমি শোধ করতে পারব না। জানি বা না জানি কইল, যদ্যপি সন্ন্যাস তথাপি তোমারে কভু নহিব উদাস। জেনে বা না জেনে আমি সন্ন্যাস গ্রহণ করেছি, কিন্তু তবু আমি কখনো তোমার প্রতি উদাসীন হব না। তুমি যাহা কহো আমি তাহাই রহিব, তুমি যেই আজ্ঞা করো সেই তো করিব। মা তুমি আমাকে যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকব, আর তুমি আমাকে যে আজ্ঞা করবে সে আজ্ঞাই আমি পালন করব। এত বলি পুনঃ পুনঃ করে নমস্কার, তুষ্ট হইয়া আই কোলে করে বারবার। এই কথা বলেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে পুনঃ পুনঃ প্রণাম করলেন এবং তুষ্ট হয়ে সচী মাতা বারবার তাকে কুলে নিলেন। তবে আই লইয়া আচার্য গেলা অভ্যন্তর, ভক্তগণ মিলিতে প্রভু আইলা সত্বর। তখন সচিমাতাকে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু গৃহাভ্যন্তরে গেলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ তার ভক্তদের সঙ্গে মিলিত হতে লাগলেন। একে একে মিলিল প্রভু সব ভক্তগণ, সবার মুখ দেখি করে দৃঢ় আলিঙ্গন। একে একে মহাপ্রভু তার সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হলেন এবং সকলের মুখ দর্শন করে তিনি তাদের দৃঢ় আলিঙ্গন দান করলেন। কেশনা দেখিয়া ভক্ত যদ্যপি পায় দুঃখ, সৌন্দর্য দেখিতে তবু পায় মহাসুখম। শ্রী চৈতন্য মহাপ্রভুর মুণ্ডিত মস্তক দর্শন করে যদিও ভক্তরা অন্তের অন্তত অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, তবু তার সৌন্দর্য দর্শন করে তারা মহাসুখ অনুভব করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ। শ্রী চৈতন্য মহাপ্রভু কি সচী মাতা কি নিতাই গৌর প্রেমানন্দে। ঠিক আছে, 152 পর্যন্ত।